وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي.
Bismillahirrahmanirrahim. Balo, he sarbhoumo shaktir malik Allah, tumi jake iccha khomota dan koru, jar theke iccha khomota kere nao, ebong jake iccha sammanito koru, ar jake iccha opomanito koru. Kollan tomar hatei, nishchoi tumi shokol bishoye sarbhoshoktiman. Tumi ratke dine ebong dinke rate porinoto koru. এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের নাম করা প্রদেশ চহর মাহালে বাখতিয়ারির কয়েকটি শহর ঘুরে ঘুরে দেখেছি। সবশেষে গিয়েছিলাম কোর্দ শহরের দিকে। এখানকার কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনের সঙ্গে খানিকটা পরিচিত হবার চেষ্টা করেছি। বিশেষ করে এখানকার গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে একটি নিদর্শন হল এই শহরের পুরাতত্ত্ব মিউজিয়াম। বহু প্রাচীন নিদর্শনে ভরপুর এই মিউজিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চহর মহলে বাখতিয়ারি প্রদেশের প্রাচীন নিদর্শন, এমনকি 9,000 বছরের পুরনো জিনিসপত্রও এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।
হাড়, পাথরের ছোট বড় বিভিন্ন জিনিসপত্র এবং মাটি দিয়ে তৈরি ভাস্কর্য, মৃৎপাত্র, জ্যামিতিক ফর্মে নির্মিত কালো রঙের বিভিন্ন তৈজস, বাটি, গ্লাস, এমনকি নব্যপ্রস্তর যুগের বহু নিদর্শন এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কয়েক হাজার বছরের পুরনো এতসব নিদর্শনে সমৃদ্ধ এই প্রদেশ যে মনে হয় যেন প্রদেশটি অচেনা এক গুপ্তধন ভাণ্ডার। চহর মাহালে বাখতিয়ারি প্রদেশের কেন্দ্রীয় শহরের নাম হল কোর্দ। এই শহরটি ইরানের শীত প্রধান এলাকাগুলোর একটি। আজও আমরা গুরুত্বপূর্ণ এই এলাকাটিতেই ঘুরে বেড়ানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
কোর্দ শহরের অপর একটি সুন্দর ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য আমাদের যেতে হবে এই শহর ছেড়ে একটু দূরে, চলেস্তার শহরে। না, খুব বেশি দূরে নয়, মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত চলেস্তার শহরটি। ওই শহরে প্রাচীন ইরানের ঐতিহাসিক এবং মূল্যবান একটি কমপ্লেক্স রয়েছে। কমপ্লেক্সটি চলেস্তার কেল্লা নামে পরিচিত। ঐতিহাসিক এই স্থাপনার স্থাপত্য শৈলীকে ইউরোপীয় স্থাপত্যের সঙ্গে কাজারি শাসনামলের স্থাপত্যের মিশ্রণে তৈরি বলে মনে করা হয়। চলেস্তার সুতুদে বিল্ডিং চলেস্তার দুর্গ বা কেল্লারই একটা অংশ। কাজারি শাসনামলের শেষ দিকে এই কেল্লাটি নির্মাণ করা হয়েছে শাসকের বাসভবন হিসেবে ব্যবহার করার লক্ষ্যে। হিজরি চতুর্দশ শতকের শুরুতে 1323 হিজড়িতে কেল্লার মূল অংশটি ব্যবহার করার জন্য কাজে লাগানো হয়।
যেহেতু শাসক এর ভেতরে বসবাস করতেন, সেজন্য ভেতরের অংশকে খুবই সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। ঐতিহাসিক এই কমপ্লেক্সের ভেতরে 3টি জাদুঘর রয়েছে: জীবন ও কর্ম জাদুঘর, নৃতত্ত্ববিদ্যা জাদুঘর এবং পাথুরে নিদর্শন জাদুঘর। এইসব জাদুঘরে জীবনযাপনের প্রয়োজনীয় বিচিত্র সামগ্রী, কৃষি সরঞ্জামাদি, গ্রামীণ জামাকাপড়, প্রস্তর লিখন এবং শিলালিপি ইত্যাদি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। কোর্দ শহরের আরও কিছু নিদর্শন নিয়ে আমরা কথা বলবো একটু মিউজিক বিরতির পর। আপনারা সঙ্গেই আছেন আশা করি।
কোর্দ শহরের অপর একটি দর্শনীয় নিদর্শন হল আমিরে মোপাখাম দুর্গ বা দেজাক কেল্লা। দেজাক একটি গ্রাম। ওই গ্রামের নামানুসারে কেল্লার নাম হয়েছে দেজাক কেল্লা। এটি দেজাক গ্রামের শৈল্পিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক একটি নিদর্শন। কোর্দ শহর থেকে আনুমানিক 32 কিলোমিটার দূরে এই কেল্লাটি অবস্থিত। হিজরি 1325 সালে কেল্লাটি নির্মাণ করা হয়েছে। আমিরে মোফাক্ষাম নামে পরিচিত লুৎফ আলী খানের নির্দেশে দেজাক কেল্লা নির্মাণ করা হয়। 2 তলা এবং 4 টাওয়ার বিশিষ্ট এই কেল্লার আয়তন 5,000 বর্গমিটার।
এই স্থাপনার প্রথম তলায় বেশ কিছু শৈল্পিক স্থাপত্য শৈলী এবং অনন্য সাধারণ শিল্পকর্মের নিদর্শন আছে। এসবের মধ্যে পাথরের নকশা যেমন আছে, তেমনি আছে চক প্লাস্টারের মনোরম কারুকাজ।
বিরাট ডাইনিং হলের এইসব কারুকাজ যে কারোরই নজর কাড়বে নিঃসন্দেহে। আরও রয়েছে আয়নার চোখ ধাঁধানো কারুকাজ, রয়েছে কাঠের চকচকে কারুশিল্পময় দরজা, শীতকালে রুম গরম করার জন্য যেসব রেডিয়েটর ব্যবহার করা হয় সেগুলোকে ঢেকে রাখার জন্য কাঠের তৈরি সুন্দর ফ্রেমগুলোও দেখার মতো। রুমের ছাদগুলোকে কাঠ দিয়ে সাজানো হয়েছে এই ভবনে, সেখানেও সুন্দর ফ্রেমে শৈল্পিক ডিজাইন করা হয়েছে। এসবের বাইরে সিরামিকের চকচকে কারুকাজ আর ইটের কাজও রয়েছে অসংখ্য। এই ভবনের সবচেয়ে সুন্দর এবং দৃষ্টি আকর্ষণীয় অংশটি হল উপরের তলা, সেখানে রয়েছে আয়না কেটে বানানো সুসজ্জিত রুম এবং ডাইনিং হল। এরই ধারাবাহিকতায় আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানে। দেজা কেল্লা নিয়ে কথা বলছিলাম আমরা। ইতিহাসের কাল পরিক্রমায় এই দেজা কেল্লা বহু চড়াই উৎরাইয়ের সাক্ষী। আলী আকবর দেহখোদা প্রথম বিশ্বযুদ্ধের সময় কিছুদিন এই কেল্লায় অবস্থান করেছিলেন। সে সময় তিনি তাঁর লেখা বিখ্যাত ফার্সি অভিধান লোগাত নমে দেহখোদা রচনা করেন। কেল্লার ভেতর একটি বড় লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরিতে মূল্যবান অনেক বইয়ের সংগ্রহ ছিল। এটা প্রমাণ করে এই ভবনে বসবাসকারীরা ছিলেন উন্নত রুচির অধিকারী। দেহখোদা সেই সব বই কাজে লাগিয়ে ঐতিহাসিক দেহখোদা ডিকশনারি লেখার কাজ শুরু করেছিলেন। দেজা কেল্লা প্রাসাদে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সম্প্রতি পোশাক জাদুঘর এবং পাথরের জাদুঘরও সংযোজন করা হয়েছে। পোশাক জাদুঘরে শহর, গ্রাম এবং চহরমহালে বাগতিয়ারি প্রদেশের বিশেষ বিশেষ এলাকার ঐতিহ্যবাহী পোশাকে বেশ সমৃদ্ধ।
পাথরের জাদুঘর রয়েছে এখানে। পাথরের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শনের মধ্যে রয়েছে পিলার, পিলারের উপরের অংশে ছাদের সঙ্গে লাগোয়া কারুকাজ, পাথরের তৈরি সিংহের ভাস্কর্য সহ আরও অনেক নিদর্শন। যারাই চহরমহালে বাগতিয়ারি প্রদেশে বেড়াতে যাবেন, এখানকার ঐতিহাসিক নিদর্শনগুলো না দেখাটা সুখকর হবে না কোনোভাবেই। এই কেল্লার ভেতরে ঐতিহাসিক কিছু ফিল্ম তৈরি করা হয়েছে। প্রতি বছর এই গ্রামের মানুষেরা তো বটেই, বাইরে থেকে আসা বহু ভ্রমণকারীও এই কেল্লা পরিদর্শনে আসেন। উল্লেখ করা অত্যুক্তি হবে না যে 1989 সালে ঐতিহাসিক দেজাক কেল্লাকে ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
তো যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 48-53 নম্বর পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 48 ও 49 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم
أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين
مهن الله إيسا كي گرنتو بيگان তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছেন এবং বনি ইসরায়েলদের কাছে তাকে রাসুল হিসেবে পাঠিয়েছেন। ঈসা তাদের বলেন, নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য নিদর্শন এনেছি। আমি কাদা দিয়ে একটা পাখির মূর্তি তৈরি করে তাতে ফু দেব, আর আল্লাহর ইচ্ছায় তা পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করব এবং আল্লাহর অনুমতিক্রমে মৃতকে জীবিত করব। তোমরা তোমাদের ঘরে যা খাও ও জমা করো, আমি তাও তোমাদের বলে দেব। তোমরা যদি বিশ্বাসী হও তবে সত্য মেনে নেয়ার ব্যাপারে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।
গত কয়েকটি পর্বে আমরা বলেছিলাম, জন্মের পর হজরত ঈসা আলাইহিসসালাম মায়ের কোলে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন এবং তার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছেন। এই দুই আয়াতে তার আরও কয়েকটি বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হয়েছে। নবীরা সমাজের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করেন বলে তাদের মধ্যে জ্ঞান ও সচেতনতার মতো বিভিন্ন গুণাবলী থাকা জরুরি। তাই আল্লাহ নিজেই নবীদেরকে শিক্ষা দিয়ে থাকেন যাতে প্রথমত তাঁদের জ্ঞান ও প্রজ্ঞায় কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে এবং দ্বিতীয়ত তারা যেন মানুষের সাধনার মাধ্যমে অর্জিত সাধারণ জ্ঞান ছাড়াও অদৃশ্য জগতের অতীতের ও ভবিষ্যতের জ্ঞানও লাভ করতে পারেন। অবশ্য নবীদের জন্য শুধু জ্ঞান থাকাই যথেষ্ট নয়, তাদের নবুয়তের ব্যাপারে মানুষের মনে যাতে বিন্দুমাত্র সন্দেহ না থাকে সেজন্যে তারা কিছু মোজেজা বা অলৌকিক শক্তিরও ক্ষমতা রাখেন। মোজেজা দেখার ফলে মানুষ সাধারণত নবীদের কথা শুনে ও তাদের নির্দেশ মেনে চলে।
হযরত ঈসা নবীর জন্মই ছিল এক মোজেজা। আল্লাহর ইচ্ছায় মারিয়াম সালামুল্লাহি আলাইহা কোনো স্বামী ছাড়াই ঈসা নবীকে জন্ম দেন এবং তিনি জন্মের পরে দোলনায় থেকে মানুষের সাথে কথা বলেছেন। কিন্তু এত সব মোজেজার পরও ঈসা আলাইহিসসালাম নবী হিসেবে বনী ইসরায়েল জাতির কাছে গিয়ে তাদেরকে আরও কিছু মোজেজা দেখিয়েছিলেন যাতে তারা তাঁর উপর ইমান আনে। তিনি কাদা ও মাটি দিয়ে জীবন্ত পাখি সৃষ্টি করা ছাড়াও কুষ্ঠ রোগীকে সুস্থ করেছেন, জীবিত করেছেন মৃতকে এবং জীবিতদের ঘরে কি ঘটছে তাও বলে দিতেন। এসবই হতো আল্লাহর ইচ্ছায়, কারণ কোনো কিছু সৃষ্টি করা ও অদৃশ্যের খবর রাখা একমাত্র আল্লাহরই গুণ।
কিন্তু আল্লাহ চাইলে যে কেউ এসব কাজ করতে পারে। হজরত ঈসা আলাইহিসসালামের প্রতি যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই এই নবীর বিশেষ ধরনের জন্ম ও তার ঐসব মুজিজা দেখে তাকে অতি মানব বা আল্লাহর পুত্র বলে ভুল ধারণা করেছে। আসলে তিনি আল্লাহর পুত্র নন, তিনি মারিয়াম সালামুল্লাহি আলাইহার পুত্র। তার মাধ্যমে যা কিছু ঘটেছে সেসব তার ক্ষমতা ছিল না, সেসব ছিল আল্লাহরই ক্ষমতা। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহর প্রেরিত নবী ও আউলিয়ারা আল্লাহর শক্তি ও ইচ্ছার মাধ্যমে সৃষ্টি জগৎ ও প্রকৃতির উপর কর্তৃত্ব করতে পারেন এবং এসব ক্ষেত্রে পরিবর্তন ঘটাতে পারেন। দ্বিতীয়ত, যদি আল্লাহর সৎ বান্দারা পৃথিবীতে মৃত মানুষকে জীবিত করতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর পক্ষে পুনরায় মানুষকে জাগিয়ে তোলা মোটেই কঠিন কাজ নয়। তৃতীয়ত, আল্লাহর ঘনিষ্ঠ ব্যক্তি বা আউলিয়াদের ব্যাপারে অতিরঞ্জিত কোনো ধারণা রাখা ঠিক নয়। তারা মানুষের ঊর্ধ্বে অতি মানব বা আল্লাহর কাছাকাছি জাতীয় কেউ নন। এ ধরনের ধারণা তাওহীদ তথা একত্ববাদের বিরোধী।
এবারে সূরা আলে ইমরানের 50 ও 51 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ.
ঈসা বললেন, আমার পূর্বে যে তাওরাত এসেছে আমি তার সত্যতার সাক্ষ্য দিচ্ছি, এবং তোমাদের জন্য অতীতে হারাম করা হয়েছে এমন অনেক কিছুকে আমি হালাল বা বৈধ করব, আর আমি তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য নিদর্শন এনেছি, তাই আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো, নিশ্চয়ই আল্লাহ আমার এবং তোমাদের প্রতিপালক, সুতরাং আল্লাহর ইবাদত করো, এটাই সরল পথ।
হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের নবী এবং তিনি তাদের জন্য ঐশী গ্রন্থ তাওরাত এনেছিলেন। এই আয়াতে হযরত ঈসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদের বলছেন, সেই মুসা নবীর খোদাই আমাকে পাঠিয়েছেন এবং আমি মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ ঐশী গ্রন্থ তাওরাতকে সত্যিকারের ঐশী গ্রন্থ বলে স্বীকৃতি দিচ্ছি। তোমাদের পাপের শাস্তি হিসেবে তাওরাতে উল্লেখিত কিছু নিষেধাজ্ঞাকে আমি তুলে নিচ্ছি, তবে শর্ত হল তোমরা আল্লাহকে ভয় করবে এবং আমার ধর্ম তথা ঐশী ধর্মকে মেনে চলবে। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম নিজেকে আল্লাহর বান্দা হিসেবে উল্লেখ করে বলেন, আল্লাহ আমার ও তোমাদের প্রতিপালক, আর তাই আমাদের সবারই উচিত আল্লাহর দাসত্ব করা এবং তার নির্দেশিত পথে চলা, কারণ এ পথই সরল ও মধ্যম পথ।
এ আয়াতের শিক্ষণীয় দিকটি হল, প্রথমত আল্লাহর নবীগণ একে অপরকে মানেন ও স্বীকার করেন, প্রত্যেক নবী তাঁর পূর্ববর্তী ধর্মগ্রন্থ ও নবীকে সত্য বলে ঘোষণা করেছেন। দ্বিতীয়ত, নবীদেরকে পাঠানোর বিষয়টি একটি ঐশী বা খোদাই প্রক্রিয়া, ইতিহাসের দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কোনো নির্দিষ্ট গোত্রে বা সময়ের মধ্যে এই প্রক্রিয়া সীমিত ছিল না। এবারে সূরা আলে ইমরানের 52 ও 53 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين.
যখন ঈসা আলাইহিসসালাম তাদের অবিশ্বাস উপলব্ধি করলেন, তখন তিনি বললেন, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী? তার শিষ্যরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহতে বিশ্বাস এনেছি, আপনি সাক্ষী থাকুন, আমরা আত্মসমর্পণকারী। হে আমাদের প্রতিপালক, আপনি যা অবতীর্ণ করেছেন তাতে আমরা বিশ্বাস করেছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করেছি, সুতরাং আমাদেরকে ঈসা আলাইহিসসালামের নবুয়তের প্রতি সাক্ষ্যদানকারীদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করুন।
হযরত ঈসা আলাইহিসসালামের সাথে সম্পর্কিত অনেক অলৌকিক নিদর্শন দেখা সত্ত্বেও বনী ইসরায়েলের অধিকাংশ মানুষই ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনেনি, বরং তারা ঈসা নবীকে প্রত্যাখ্যান করেছে। বনী ইসরায়েলের হাতে গোনা কয়েকজন মানুষ তার উপর ঈমান আনে। পবিত্র কোরআনে তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। হাওয়ারি শব্দের অর্থ হল বিচ্যুতির পথ ত্যাগকারী এবং সত্য পথের অনুসারী। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, মুমিন ও ধর্ম বিশ্বাসীদের পরিচয় জেনে তাদেরকে সঙ্গবদ্ধ করা ধর্মীয় নেতাদের অন্যতম দায়িত্ব। দ্বিতীয়ত, নবীরা জনগণকে আল্লাহর জন্য সাথে চান, নিজের জন্য নয়। এজন্যই হযরত ঈসা আলাইহিসসালাম বলেছেন, কে আল্লাহর পথে সাহায্যকারী হবে। তৃতীয়ত, ইমান বা বিশ্বাসের পরবর্তী ধাপ হল আল্লাহ ও তার নবীর বিধানের অনুসরণ করা, আর এটাই হল আল্লাহর কাছে আত্মসমর্পণ। আমরা যেন আল্লাহ এবং তার নবীর আদর্শ অনুযায়ী সরল সঠিক পথে অটল থাকতে পারি, এই দোয়া রেখে গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিসসালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানব জাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদি আল ইসলাম, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত প্রতিনিধি হিসেবে মহান আল্লাহর মনোনীত পবিত্র আসমানি নেতৃত্বের অংশ। তিনি বিশ্ব থেকে দূর করবেন বৈষম্য ও দুর্নীতি এবং প্রতিষ্ঠা করবে ন্যায় বিচারের শাসন। তাই তাঁর মর্যাদা অত্যন্ত উচ্চ পর্যায়ের ও নজিরবিহীন, ফলে যুগে যুগে প্রতারক ও সুযোগ সন্ধানী কেউ কেউ ব্যক্তিগত অবৈধ স্বার্থ হাসিলের জন্য নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছেন। ঠিক যেভাবে যুগে যুগে অনেক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, ফেরাউন ও নমরুদের মতো কোনো কোনো অহংকারী শাসক নিজেদের খোদা বলে দাবি করেছেন যাতে মানুষের উপর তাদের বলদর্পী ও স্বৈরতান্ত্রিক কর্তৃত্ব চাপিয়ে দেওয়া যায় এবং অর্জন করা যায় অবৈধ অঢেল সম্পদ ও অতি উচ্চ পদের সম্মান। মানুষের স্বাধীনতাকেও কখনো কখনো ব্যবহার করা হয়েছে অবৈধ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থে। সাম্রাজ্যবাদী অনেক সরকার ও গোষ্ঠী মানুষের স্বাধীনতার যোগান দেওয়ার অজুহাতে দেখিয়ে নানা ধরনের অবৈধ স্বার্থ হাসিল করেছে, আর এইসব অবৈধ লক্ষ্য হাসিলের জন্য যুগে যুগে ভণ্ড ইমাম মাহদীদের আবির্ভাবও ছিল লক্ষণীয়। এমনকি ইসলামের প্রাথমিক যুগগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে।
তাই এটা স্পষ্ট, ইসলামের সেই প্রাথমিক যুগ থেকেই ইমাম মাহদীর ধারণা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। ইমাম মাহদী হওয়ার মিথ্যা দাবিদারদের আবির্ভাবকে সময়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করলে হজরত ইমাম মাহদীর ইমামত শুরু হওয়ার আগের ও পরের ভণ্ড মাহদী বা মাহদী হওয়ার মিথ্যা দাবিদার এই দুই পর্যায়ে ভাগ করা যায়। কখনো কখনো এমনও হয়েছে যে কোনো কোনো ব্যক্তিকে মানবজাতির শেষ ত্রাণকর্তা বা ইমাম মাহদী বলে উল্লেখ করা হলেও তিনি নিজে কখনো এমন দাবি করেননি, বরং ওই ব্যক্তির একদল অজ্ঞ ও অতি উৎসাহী অনুসারী এবং সুযোগ সন্ধানী ব্যক্তিরা তাঁদেরকে মাহদী বলে তুলে ধরেছে। এমনই একটি ঘটনার প্রথম দৃষ্টান্ত হল আমিরুল মোমিনিন হজরত আলীর পুত্র মোহাম্মদ বিন হানিফার মৃত্যুর পর তাঁর অনেক সমর্থকই তাকে ইমাম মাহদী বলে উল্লেখ করেছে। অথচ মোহাম্মদ বিন হানিফা নিজে কখনো ঘুণাক্ষরেও এমন দাবি করেননি। গত কয়েক শতকেও পশ্চিমা উপনিবেশবাদীরা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টিসহ নানা অবৈধ লক্ষ্য পূরণের জন্য নিজেদের দখল করা অঞ্চলগুলোতে নকল মাহদী সৃষ্টি করেছে অথবা এ ধরনের মিথ্যা দাবিদারদের দাবির প্রতি উৎসাহ দিয়েছে। প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
খোদ ইমাম মাহদী ছাড়া কোনো মুমিন ও সচেতন ব্যক্তি নিজেকে বা কোনো অযোগ্য ব্যক্তিকে ইমাম মাহদী বলে দাবি করতে পারে না, কারণ এমন দাবি ইসলামের মূল নীতিমালার বিরোধী এবং এ ধরনের মিথ্যা দাবি জনগণের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। যুগে যুগে অনেক উচ্চ পর্যায়ের মুসলিম মনীষী ও ইমাম মাহদীর সাধারণ প্রতিনিধিবর্গ জনগণের মধ্যে ব্যাপক প্রভাব ও উচ্চতর আধ্যাত্মিক এবং জ্ঞানগত খ্যাতির অধিকারী হিসেবে নিজেদেরকে ইমাম মাহদীর পর্যায়ভুক্ত বলে দাবি করার মতো পরিবেশ বা ক্ষেত্রের মধ্যে দেখতে পেয়েও ক্ষোধাভীতি ও প্রজ্ঞার কারণে কখনো এমন মিথ্যা দাবির আশ্রয় নেওয়ার কথা কল্পনা করেনি। বরং দেখা গেছে সাধারণত এমন সব ব্যক্তি নিজেদেরকে মাহদী বলে দাবি করেছেন যাদের শিক্ষাগত যোগ্যতা ছিল অত্যন্ত নিম্ন পর্যায়ের এবং কেবল একদল অশিক্ষিত ও সরলমনা মানুষই এইসব দাবির মুখে হয়েছেন প্রতারিত। এই সব নকল মাহদীদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ভিন্ন ধরনের, যেমন কখনো ক্ষমতা লাভের নেশা, কখনো রাজনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা বা প্রতিপত্তি অর্জন।
মুসলমানদের মধ্যে হজরত ইমাম মাহদীর রয়েছে অত্যন্ত পবিত্র ও উচ্চতর মর্যাদা, তাই কোনো কোনো অসৎ ব্যক্তি এই পবিত্র মর্যাদা ও আধ্যাত্মিক অবস্থান অর্জনের লোভে নিজেকে প্রতিশ্রুত মাহদী বলে দাবি করে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কেউ কেউ জনগণের অর্থ ও সম্পদ অবৈধভাবে হাতিয়ে নিতে নিজেদেরকে ইমাম মাহদী বলে দাবি করেছেন। কেউ কেউ ব্যাপক ইবাদত ও সংযম সাধনার মাধ্যমে জনগণের মধ্যে উচ্চতর অবস্থানের অধিকারী হওয়ায় নিজেদেরকে মাহদী বলে ভাবার মতো মানসিক বিভ্রান্তি বা কল্পনা বিলাসের শিকার হয়েছেন। এক শ্রেণীর মানুষের মোসাহেবি ও তোষামোদির প্রবণতা তাদের মধ্যে এই বিভ্রান্তি জোরদার করেছে। তবে এইসব কাল্পনিক মাহদীরা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে কখনো তেমন কোনো প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়নি, কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রেই ছিল দুর্বল চিত্ত ও অবিচক্ষণতা আর অদূরদর্শিতার অধিকারী।
অবশ্য মাহদী হওয়ার দাবিদার কোনো কোনো ব্যক্তি কেবল অত্যাচারী শাসক বা সরকারের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ের ময়দানে সুসংগঠিত ও অনুপ্রাণিত করার জন্যই মাহদী উপাধি গ্রহণ করেছেন। অত্যন্ত শোচনীয় ও রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় জুলুম, স্বৈরাচার, দারিদ্র ও দুর্নীতিতে নিমজ্জিত চরম হতাশার শিকার জনগণকে আকৃষ্ট করার জন্য এই পন্থা কারো কারো কাছে বেশ প্রসিদ্ধ ও আকর্ষণীয় হয়ে উঠেছিল। এইসব ব্যক্তি কেবল সামরিক ও রাজনৈতিক সংগ্রামে সাফল্য অর্জনের লক্ষ্যেই মাহদীবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, আর এভাবে ইমাম মাহদীর মতো প্রতিশ্রুত শেষ আসমানি ত্রাণকর্তা ও মহামানবের নামের মিথ্যা ব্যবহার প্রতারণা ছাড়ার কিছুই নয়। তাই এ ধরনের নেতারা মোটেই নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য নন, কারণ মাহদী হওয়ার দাবিদার এমন লোকদের পরাজয়ের ফলে সত্যিকারের ইমাম মাহদীর আবির্ভাবের মূলনীতি ও আশার আলো মানুষের মধ্যে দুর্বল ও বিকৃত হয়ে পড়ে।
তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদী আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তার সম্পর্কে আমরা আরও কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামী ঐক্য সহ প্রাসঙ্গিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ওইসব বক্তব্যেরই কিছু অংশ তুলে ধরব আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান নেতা বলেছেন, মহানবী নানা ধরনের পাপাচার, বৈষম্য, জুলুম ও নৃশংসতা কবলিত এবং মানবতাহীন অন্ধকার পৃথিবী তথা মৃত পৃথিবী বা সভ্যতাকে জাগিয়ে তুলেছিলেন ইসলামের মাধ্যমে। বর্তমান দুনিয়াও সেই একই ধরনের অনাচার, মানবতাহীনতা, বৈষম্য, নৃশংসতা ও পাপাচারে ভরে গেছে। তাই আমাদের উচিত বর্তমানে মৃত বিশ্বকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করা। বর্তমানে বস্তুবাদী শক্তিগুলোর নানা হাতিয়ার দিয়ে মানবতা ও নৈতিকতা সহ মানবীয় মহৎ গুণগুলোকে দলিত মথিত করা হচ্ছে, ন্যায় বিচারকে করা হচ্ছে পদদলিত। পরাশক্তিগুলোর হাতে লুণ্ঠিত শোষিত জাতির মানুষেরা অনাহারে প্রাণ হারাচ্ছে। এই হচ্ছে বর্তমান দুনিয়ার অবস্থা। এটা ইসলাম পূর্বযুগের সেই একই জাহেলিয়াত।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আজ নতুন ইসলামী সভ্যতা গড়ে তুলতে হবে মানব জাতির জন্য। পরাশক্তিগুলো যা ভাবছে এটা তা নয়। এর অর্থ নানা দেশ দখল করা নয়, এর অর্থ জাতিগুলোর অধিকার লঙ্ঘন নয়, অন্য জাতিগুলোর উপর নিজস্ব নীতি ও সংস্কৃতি চাপিয়ে দেয়া নয়, বরং এর অর্থ হল জাতিগুলোর কাছে খোদাই উপহার তুলে ধরা, যাতে জাতিগুলো স্বেচ্ছায় সঠিক পথটি বেছে নিতে পারে। ইউরোপ মুসলমানদের বিজ্ঞান ও দর্শনকে ব্যবহার করে একটা নতুন সভ্যতার ভিত্তি গড়ে তুলেছিল। এই সভ্যতা ছিল বস্তুবাদী সভ্যতা। ষোড়শ ও সপ্তদশ শতক থেকে এই নতুন সভ্যতার ভিত্তি গড়ে তোলে। তারা বস্তুবাদী হয় নানা ধরনের দায়িত্ব জ্ঞানহীন মাধ্যম বা উপায় উপকরণ ব্যবহার করে। তারা মানুষের উপর উপনিবেশ চাপিয়ে দেয় এবং জাতিগুলোর উপর কর্তৃত্ব গড়ে তোলে ও তাদের সম্পদ লুট করে। আবার অন্যদিকে নিজেদেরকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সুসজ্জিত করে।
ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন, পশ্চিমারা যে সভ্যতা বিশ্বে উপস্থাপন করছে তার রয়েছে চোখ ধাঁধানো কিছু দিক, যেমন উন্নত নতুন প্রযুক্তি, দ্রুতগতি এবং মানুষের আরাম আয়েশের কাজে ব্যবহৃত নানা মাধ্যম বা সাজ সরঞ্জাম উদ্ভাবন। কিন্তু এই সভ্যতা মানুষের জন্য সুখ ও সৌভাগ্য এবং ন্যায় বিচার বয়ে আনতে পারেনি, বরং ন্যায় বিচারের কাঠামো চূর্ণ বিচূর্ণ করেছে, জাতিগুলোকে বন্দী করেছে, অবজ্ঞা করেছে এবং পশ্চিমা সমাজ নিজের ভেতরেই নানা সংঘাত বা বিরোধ সৃষ্টি করেছে। তারা নৈতিক চরিত্রের দিক থেকে অর্ধপতিত এবং আধ্যাত্মিক দিক থেকে অন্তঃসারশূন্য। পশ্চিমারাই এইসব বিষয় স্বীকার করছে।
ইরানের সর্বোচ্চ নেতা সুরা আলে ইমরানের ১৪০ নম্বর আয়াতের আলোকে আরো বলেছেন, জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এখন আবারও ইসলামের পালা তথা মুসলমানদের পালা এসেছে। তাদেরকে উদ্যমী উদ্যোগ নিয়ে নতুন ইসলামী সভ্যতার ভিত্তি বা অবকাঠামো গড়ে তুলতে হবে। পশ্চিমারা যেমন সেদিন মুসলমানদের জ্ঞান আর অভিজ্ঞতাকে ব্যবহার করেছিল, আজ একইভাবে নতুন ইসলামী সভ্যতা গড়ে তোলার জন্য আমাদেরকেও বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে বিশ্বের নানা মাধ্যম বা উপায় উপকরণকে। কিন্তু এ সভ্যতার প্রাণ বা চেতনা হতে হবে ইসলামিক ও আধ্যাত্মিক। মুসলিম চিন্তাবিদ ও আলেমদেরকেই এ দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এখন এর প্রত্যাশা কেবলই মুসলিম বিশ্বের সেই সব আলেম ও প্রকৃত জ্ঞানীদের কাছ থেকে করা হচ্ছে যাদের কেবলা পাশ্চাত্য নয়। মুসলিম বিশ্বের রয়েছে বিপুল ও প্রতিভাবান জনশক্তি, সমৃদ্ধ বহু দেশ, সুবিধাজনক ভৌগোলিক অবস্থান ও বিপুল
প্রাকৃতিক সম্পদ, এসবের সঙ্গে যদি যুক্ত হয় স্বাধীন ও খাঁটি ইসলামের শিক্ষা, তাহলে বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি ও সমাজের নানা ক্ষেত্রে সৃষ্টিশীল আর শৈল্পিক নানা সৃষ্টি বা অবদান উপহার দিতে পারবেন তারা।
ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষণে আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এক্ষেত্রে একটি দৃষ্টান্ত, এটি মুসলিম বিশ্বের জন্য একটি পরীক্ষার মাধ্যম। ইসলামী বিপ্লব সফল হওয়ার আগে ইরানি জাতি সব দিক থেকে পিছিয়ে পড়েছিল, তারা হয়ে পড়েছিল বিজাতীয়দের উপর নির্ভরশীল, জ্ঞান বিজ্ঞানে এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল, আন্তর্জাতিক অঙ্গনে হয়েছিল কোণঠাসা। আজ ইসলামী ইরানে নানা অগ্রগতির বিষয় শত্রুরাও স্বীকার করছে। ইসলামী বিপ্লব সফল হওয়ার 35 বছর পর আজ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে ইরান এখন উন্নত দেশগুলোর সারিতে রয়েছে। ইসলামের বরকতেই তা সম্ভব হয়েছে। পরাশক্তিগুলোর অশুভ ছায়াতলে না থাকলে এমন সাফল্য অর্জন সম্ভব। অবশ্য এজন্য মূল্য দিতে হয়েছে, সব বড় কাজের জন্যই মূল্য দিতে হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমরা বল প্রয়োগ করে নতুন ইসলামী সভ্যতার দিকে কাউকে আহ্বান জানাব না। আমরা মার্কিন সরকার ও ইউরোপের মতো আচরণ করব না। ইউরোপীয়রা সেই আটলান্টিক অঞ্চল থেকে সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ভারত উপমহাদেশে এসে ভারত ও আশপাশের কয়েকটি দেশের সম্পদ লুট করে এই দেশগুলোর সর্বনাশ করেছে, আর এভাবেই পাশ্চাত্য অগ্রসর হয়েছে। মুসলমানরা কোনো সাফল্য অর্জন করলে ওরা দুঃখ পায় এবং মুসলমানদের কষ্ট দেখলে ওরা খুশি হয়, কোরআনও এ কথা বলে। তাই ওদের তথা ইসলামের শত্রুদের হাসি ও রক্তচক্ষু দেখে প্রভাবিত হওয়া উচিত নয়, সঠিক পথ খুঁজে নিয়ে এগিয়ে যেতে হবে মুসলিম বিশ্বকে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন,
আমেরিকা সহ ইসলামের শত্রুরা শিয়া সুন্নি মতপার্থক্য সহ নানা অজুহাতে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, এটা ওদের অন্যতম বড় হাতিয়ার। শিয়া ও সুন্নি বিষয়ের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি নেতাদের এত মাথা ব্যথা কেন? ব্রিটিশরাও শিয়া সুন্নি দ্বন্দ্ব সৃষ্টিতে ওস্তাদ ছিল, কিন্তু এখন মার্কিন সরকারের এ সংক্রান্ত ষড়যন্ত্র আরও বেশি বিপজ্জনক। মুসলিম বিশ্বে অন্য কোনো মাঝহাবের মোকাবেলায় মার্কিন সরকার যদি আমাদের মাঝহাবের পক্ষ নিতে চায়, তাহলে এতে খুশি না হয়ে অসন্তুষ্ট হওয়াই উচিত এবং ভেবে দেখতে হবে যে কি এমন দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে যে ওরা আমাদের পক্ষ নিতে চায়। ওদের কাছে শিয়া ও সুন্নি কোনো বিবেচনার মূল বিষয় নয়, ওরা আসলে ইসলামের মূল নীতিরই শত্রু। আসল দ্বন্দ্বটা হল সাম্রাজ্যবাদের সঙ্গে ইসলামের, ওরা ইসলামেরই শত্রু। ওরা যদি সুন্নিদের বন্ধু হতো, তাহলে ফিলিস্তিনে এভাবে গণহত্যা আর যুদ্ধ চাপিয়ে দিত না। এক সময় ওরা জাতীয়তাবাদের নামে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাত, আর এই দ্বন্দ্ব বাঁধাতে চায় মাঝহাবের নামে। তাই শিয়া সুন্নি দ্বন্দ্বের ফাঁদে পড়া যাবে না, এ ব্যাপারে সচেতন থাকতে হবে সব মুসলমানকে।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনা নেপথ্যে অনুষ্ঠানের শেষ পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের অর্থনৈতিক খাতে পশ্চিমা হস্তক্ষেপ সম্পর্কে কথা বলেছি। আজ আমরা বিগত চার দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনীতি সহ সকল ক্ষেত্রে ইরানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব বলে আশা রাখছি।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর এদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি অপপ্রচার ও অনুপ্রবেশকে ইরানি জাতির উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমেরিকা। ১৯৭৯ সালের নভেম্বর মাসে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর একদল শিক্ষার্থী তেহরানস্থ তৎকালীন মার্কিন দূতাবাস দখল করার পর তেহরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন দূতাবাসে বসে ইরান বিরোধী ষড়যন্ত্র করা হয় বলে শিক্ষার্থীরা সেটিকে দখল করে এবং পরবর্তীতে ওই দূতাবাসকে গুপ্তচর বৃত্তির আখড়া হিসেবে অভিহিত করা হয়। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই শিক্ষার্থীদের দূতাবাস দখলের ঘটনা সমর্থন করেন। তিনি এই ঘটনাকে দ্বিতীয় বিপ্লব হিসেবে অভিহিত করে বলেন, এই বিপ্লবের মর্যাদা প্রথম বিপ্লবের চেয়েও বেশি।
দখলীকৃত মার্কিন দূতাবাস থেকে উদ্ধার করা নথিপত্রে দেখা গেছে, ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকেই মার্কিন কূটনীতিকরা তাদের পেশাগত দায়িত্বে ছদ্মাবরণে ইরানে দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এ খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর বিশ্বের অনেক দেশ মার্কিন দূতাবাসগুলোর নাশকতামূলক তৎপরতার ব্যাপারে সচেতন হয়ে যায়। ইরাকের সাবেক শাসক সাদ্দামের পতনের পর বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন নিগ্রোপন্টে একজন ইরাকি কর্মকর্তাকে বলেছিলেন, আপনি জানেন কি আমেরিকায় কেন কখনো অভ্যুত্থান হয় না? তিনি নিজেই ওই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, এর কারণ হচ্ছে ওয়াশিংটনে মার্কিন দূতাবাস নেই। এই কথা বলে নিগ্রোপন্টে অকপটে একথা স্বীকার করে নিয়েছেন যে বিশ্বের যে দেশেই অভ্যুত্থান হোক না কেন, তাতে মার্কিন সরকারের হাত থাকে।
তেহরানে মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের পর আমেরিকা ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে ১৯৮১ সালের জানুয়ারি মাসে মার্কিন পণবন্দীদের মুক্তি দেয়া হলে আলজেরিয়া ঘোষণা অনুযায়ী ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু ওয়াশিংটন তা করেনি। কথা ছিল মার্কিন পণবন্দীদের মুক্তি দেয়া হলে মার্কিন সরকার দেশটিতে আটককৃত ইরানের সম্পদ তেহরানকে ফেরত দেবে এবং শাহের আমলে পরিশোধকৃত অর্থের বিনিময়ে চুক্তি অনুযায়ী ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে, কিন্তু ওই চুক্তিও লঙ্ঘন করে ওয়াশিংটন।
পরের বছরগুলোতে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপ্তি আরো বেড়ে যায়। প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে অটল থাকে মার্কিন সরকার, তবে অজুহাত পাল্টে যায় মাত্র। পরবর্তীতে ইরানের উপর যেসব কারণে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কথিত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বলতে ফিলিস্তিন সহ স্বাধীনতাকামী জাতিগুলোর প্রতি ইরানের সমর্থনকে বোঝানো হয়।
বর্তমানে ইরানের অর্থনীতির এমন কোনো খাত নেই যেখানে মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ নেই। আমেরিকা ও তার মিত্র দেশগুলো ইরানের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এমনকি ২০২০ সালে বিশ্বের প্রায় সব দেশের মতো ইরানকেও যখন করোনা মহামারী মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছিল, তখনও আমেরিকা ইরানকে ছাড় দিতে রাজি হয়নি। মার্কিন সরকার মুখে দাবি করেছে তারা খাদ্য ও ওষুধের মতো অতি জরুরি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেনি, কিন্তু বাস্তবে ইরানকে বহির্বিশ্ব থেকে করোনার টিকা আমদানি করতে বাধা দিয়েছে। ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব গবেষণার মাধ্যমে যতদিন পর্যন্ত করোনার টিকা আবিষ্কার করতে পারেননি, ততদিন ওই টিকা আমদানির উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল ছিল। ইরান যখন নিজস্ব গবেষণা লব্ধ টিকা ব্যবহার করতে শুরু করে তখন ওই নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যে বাধাপ্রাপ্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ঘোষণা দিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা সত্ত্বেও ইরানকে নতজানু হতে বাধ্য করতে পারেননি। পাঁচ বছরেরও বেশি সময় আগে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, কিন্তু ইরান তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে লবিষ্ঠ হিসেবে কর্মরত বেসরকারি সংস্থা জি স্ট্রিট বলেছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার পাঁচ বছর পর এখন সময় এসেছে একথা স্বীকার করার যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।
পাশ্চাত্যের ভয়াবহ এসব নিষেধাজ্ঞা অতিক্রম করে উন্নতি তো দূরের কথা, টিকে থাকাই অন্য কোনো দেশের জন্য দূর ব্যাপার হয়ে যেত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির ভাষায়, ইরান নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাত মঞ্জিল পথ অতিক্রম করেছে, অন্য কোনো দেশ হলে তার পক্ষে এক মঞ্জিলও অতিক্রম করা সম্ভব হতো না। ইরানি জনগণ মহান আল্লাহর উপর ভরসা করে ও তার প্রতি ইমান অটুট রেখে এবং সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমে নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়। আজ অর্থনীতি, বিজ্ঞান ও গবেষণা এবং সামরিক দিকসহ সকল ক্ষেত্রে ইরানের উন্নতি চোখে পড়ার মতো।
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে ধারাবাহিকের শেষ পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। ১৫ পর্বের এই অনুষ্ঠানে আমরা বর্তমান যুগে ভার্চুয়াল জগতের গুরুত্ব তুলে ধরে বলেছি, আধিপত্যকামী শক্তিগুলো এই জগৎ ব্যবহার করে তুলনামূলক অনেক কম খরচে তাদের লক্ষ্য অর্জন করতে পারে। পশ্চিমা গণমাধ্যমগুলো আধিপত্যকামী শক্তিগুলোর সেবায় নিজেকে নিয়োজিত করেছে এই বলে যে এসব গণমাধ্যম সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আকাঙ্ক্ষা অনুযায়ী তৃতীয় বিশ্বের দেশগুলোর জনমত গঠন করে দেয়। অর্থাৎ তৃতীয় বিশ্বের সাধারণ মানুষ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করে। এ ধরনের যুদ্ধকে বলা হয় নরম যুদ্ধ বা সফট ওয়ার। গণমাধ্যম বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, ২০২২ সালে ইরানের বিরুদ্ধে বিদেশি মদদে যে সহিংসতা চাপিয়ে দেওয়া হয় তা ছিল একটি দেশের পক্ষ থেকে আরেক দেশের বিরুদ্ধে পরিচালিত প্রথম বিশ্ব সাইবার যুদ্ধ। ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে গণমাধ্যমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কাজেই এ ধরনের যুদ্ধ থেকে নিরাপদ থাকতে হলে যে কোনো দেশের জনগণের মধ্যে গণমাধ্যম বিষয়ক সচেতনতা বাড়াতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। শুরুতেই যেমনটি বলেছিলাম, আজ ঘটনার নেপথ্যে অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հերարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։